আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক বছর ধরে আপনার বলা ঘটনার সাথে যুক্ত আছি। শুধু আমি একা নই, আমার পরিবারের সবাই আপনার বলা ঘটনা শুনতে আমরা অনেক পছন্দ করি। আমার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে, তার মধ্যে একটি আজকে লিখছি। আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা, সিলেক্টেড হলে খুশি হব। আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। ঘটনার শুরুতে আমি কিছু কথা বলতে চাই, যেন লিসেনারদের বুঝতে সুবিধা হয়। আমার বিয়ে হয় 2024 সালে অগাস্ট মাসে। বিয়ের প্রথম কয়েক মাস আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। তারপর আমার শ্বশুর আব্বা আমার হাজবেন্ডের জন্য ঢাকা সাভারে আশুলিয়ার জিরাবো বাজারে একটা বেকারির ব্যবসা বা প্রতিষ্ঠান চালু করেন, যেখানে বিভিন্ন ধরনের খাবার বানানো হয়। তো কাজের সুবাদে আমার হাজবেন্ডের সাথে আমিও সাফারে চলে আসি। সেখানে আমার হাজবেন্ড জিরাবো বাজারের আশেপাশে কোনো একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। ঘটনার শুরু এখান থেকেই। বলে রাখা ভালো যে ওর প্রতিষ্ঠান থেকে আমাদের বাসার দূরত্ব 5 মিনিট। আল্লাহর রহমতে আমাদের দুজনের দিন ভালোই কাটছিল। কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় ও বাইরে থাকত, কিন্তু সময় পেলেই বাসায় আসত। তো এমন একদিন সন্ধ্যায় আমি ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ দরজায় আমার হাজবেন্ডের কণ্ঠে কড়া নাড়ছে কেউ আর বলছে, খাদিজা দরজা খোলো। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। সে এসে আমায় বলছে, দেখো তো আমি একটা বেল্ট কিনে এনেছি, কেমন হয়েছে? আমি বেল্টটা হাতে নিয়ে দেখলাম, বেশ সুন্দর আর দামি একটা বেল্ট। দেখে বললাম, অনেক সুন্দর তো, পরলে ভালো মানাবে। সে হেসে বলল, এখন এটা রেখে দাও, আমি শাওয়ার নিয়ে আসি। কিছুক্ষণ পরে এসে বলছে, বেল্টটা দাও। আমি দিলাম। সে রেডি হয়ে বলল, এখন থাকো আমি যাই, পরে কথা হবে। আমিও কিছু না ভেবে দরজা বন্ধ করে বসে রইলাম। রাতে সে আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এরপর প্রায় প্রতিদিনই আমার হাজবেন্ড রূপী সেই লোক বা জিনটি আমার কাছে আসতে লাগল। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে, ওই লোকটা যে আমার হাজবেন্ড না, আমি কিভাবে তখন বুঝতে পারিনি। না পারিনি, কারণ তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমার হাজবেন্ডের সব সে হুবহু নকল করত। তো সেই জিনিসটা যে আমার হাজবেন্ড না, এটা কখন বুঝতে পারলাম, ঘটনার শেষে জানতে পারবেন। আবার ঘটনায় চলে যাই। তো আরেকদিন আমি দুপুরে কাজ শেষ করে বসে আছি, এমন সময় আমার হাজবেন্ডের রূপী সেই জিনটি এসে বলছে, খাদিজা দরজা খোলো। আমি খুলে দেই। সে এসে বলে, এখনো খাওয়া দাওয়া করনি? আমি বললাম, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে রান্নাঘরে ঢুকে খাবারগুলো দেখে বলল, আমি তোমাকে খেয়ে নিতে বলতে এসেছি, আমার একটা কাজ আছে, আসতে দেরি হবে। আমি বললাম, কলে বললেই পারতে। সে বলল, না তোমাকে না দেখে যেতে পারি। তারপর সে শাওয়ার নিয়ে রেডি হয়ে বলল, কই আমার বেল্টটা দাও। আমি দিলাম। সে বের হয়ে গেল। এই দিন আমার হাজবেন্ডের সত্যি একটা কাজ ছিল, যার জন্য সে দুপুরে আসতে পারেনি, রাতে আসতেও দেরি হয়ে যায়। এসে বলে, সরি আজকে দুপুরে আসতে পারিনি, কাজের অনেক প্রেশার ছিল, কিছু জিনিস আনতে ঢাকার বাইরে গিয়েছিলাম, ফোনে চার্জ ছিল না, বলতেও পারিনি। আমি শুনে অবাক হলাম, ভাবলাম কাজের প্রেশারে তো এমন হচ্ছে, সব ভুলে যাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে তাকে ফ্রেশ হয়ে আসতে বললাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সে যখন বাসায় আসত, তার পড়ে যাওয়া বেলটা তার সাথে থাকত না। আমি কেন যেন সেটা খেয়াল করতাম না, তবে আমার হাজবেন্ডের রূপী সেই জিনটি এসে চাইলে আমি তা বের করে দিতাম। বৃষ্টি হলে আমাদের রুমে কাপড় শুকানোর জন্য একটা দড়ি টাঙানো থাকত, ওইখানেই বেলটা থাকত, তবে আমার হাজবেন্ড নাকি কখনো দেখেনি। তো 2026 সালের রোজার সময় আমার ছোট বোন আসে আমার কাছে বেড়াতে। সে যখন বাসায় ছিল ওই জিনটি আসেনি, তবে তার ওই বেলটা আমার বোনও দেখেছে। যখন আমরা নামাজ পড়তে যেতাম ওই বেলটা দড়ি থেকে একাই কেন যেন ফ্লোরে পড়ে যেত। আমার বোন সেটাকে উঠিয়ে রাখত। তো রোজার শেষের দিকে আমি আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাই। সেখান থেকে আসার পরে আবার সেই ঘটনা ঘটে। একদিন দুপুরে আমি নামাজ আদায় করে বসেছিলাম, সেই সময় দরজায় কড়া নাড়ল সেই জিনটি। খাদিজা, দরজা খোলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম, সে এসে আমার পাশে বসল। খেয়েছো? আমি বললাম না। তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করি। সে বলল চলো খেয়ে নি। খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে সে বলল এক জায়গায় যাব, এই বলে শাওয়ার নিতে চলে গেল। তারপরে রেডি হয়ে সব সময়ের মতো বেল্টটি চাইলে আমি দিলাম। তারপর বের হওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কতক্ষণ তাকিয়ে থেকে বলল নিজের খেয়াল রেখো, আমি কাজ শেষ করে তাড়াতাড়ি আসার চেষ্টা করব, বলেই সে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে মায়ের সাথে ফোনে কথা বলতে লাগলাম। তারপর হঠাৎ করেই আমার চোখ লেগে গেল। তার একটু পরেই শুনলাম আমার হাজবেন্ড দরজায় কড়া নাড়ছে। আমি ঘুম ঘুম চোখে দরজা খুললাম। কি হল, তুমি আবার আসলে যে, কিছু রেখে গেছ? সে অবাক হয়ে বলল আমি তো আসলামই মাত্র, কোথায় যাব, কি রেখে যাব? আমার মাথা কাজ করছিল না। ও কি বলছে? আমি বললাম তুমি আমার সাথে মজা করছো। সে বলল কিসের মজা? আমি খেতে আসলাম। আমি বললাম একটু আগেই তো আমরা খেলাম, তারপর তুমি কাজের জন্য বের হলে, আমি মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম, আর এখন এসে বলছো তুমি আসনি। সে ভাবল ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি। আমি খাবার চেক করে দেখি একজন মানুষের খাবার কম, মানে আমি একা খেয়েছি। সে হেসে বলল তো তোমার বেশি ক্ষুধা লেগেছে, তাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। আমি ফোন চেক করে দেখি মায়ের সাথে ফোনে কথা বলেছি, কথা শেষ হয়েছে 10 মিনিট আগে, মানে আমি কিছু সময়ের জন্য ঘুমিয়েছিলাম। এগুলো আমার মনের ভুল হতেই পারে না। তার পরের দিনই ওকে নিয়ে বিকেলে আমি আমার বাসায় বেড়াতে চলে আসি, কারণ আমার কিছুই ভালো লাগছিল না। তো কয়েকদিন বেড়ানোর পর একদিন সন্ধ্যায় আমরা গল্প করছিলাম, সে সময় আমার খেয়াল হলো বেল্টের দিকে। আমি বললাম কি ব্যাপার, তোমার প্রিয় বেল্টটা কোথায়, আমি কি আনতে ভুলে গেছি? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল কোন বেল্ট, কিসের কথা বলছো? আমি বললাম আজব, তোমার বেল্ট তুমি জানো না? সে বলল আমি সত্যি জানি না। তারপর আমি কিনে আনা থেকে শুরু করে সব বলার পর সে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার কথা ছিল এমন, তুমি যে বেল্টের কথা বলছো বা বেল্টের যে রং আর সৌন্দর্যের বর্ণনা দিলে, আমি এমন কোনো বেল্ট আজ পর্যন্ত কিনে আনিনি, এমনকি পড়িও নি। আমি শেষ বেল্ট কিনেছিলাম বিয়ের আগে, তাও বেশি একটা পড়িনি, দূরে কোথাও যাওয়ার সময় পড়তাম। এখন তো বেল্ট ইউজও করি না, স্বাস্থ্য ভালো হওয়ায় সবকিছু পারফেক্ট লাগে, তাই কোনো বেল্টও কিনে আনিনি। আমি জানি না যে কি ঘটছে তোমার সাথে, কিন্তু সত্যি আমার কোনো বেল্ট নেই। এইসব শোনার পর আমার কেমন লাগছিল আমি বোঝাতে পারবো না। আমার বোনকে বললাম, সেও আমার সাথে একমত যে ঘরে এমন একটা বেল্ট ছিল, সে বেড়াতে গিয়ে দেখেছে, এমনকি নিজের হাত দিয়ে ধরেছে। যখন আমরা দুজনেই বললাম সে বিষয়টি বিশ্বাস করল, আর তার একজন পরিচিত লোককে বলল আপনার কাছে তো ভালো হুজুরের নাম্বার আছে, আমাকে বলেছিলেন আমাকে তার নাম্বারটা দেন। সে দিলে আমার হাজবেন্ড কথা বলে, হুজুর আমার নাম সহ আরো কিছু তথ্য জেনে নেয়। তারপর সে জানায় শুক্রবার রাতে আসনে বসে শনিবার জানাবে। তারপর কল দিলে সে জানায় আমরা যেই বাসায় থাকি সেই বাসার সাথেই অনেকগুলো খারাপ জিনের বসবাস, তারা ওইখানে অনেক আগে থেকেই থাকে, আর প্রায় সময় সন্ধ্যায় আমি অনেক বাজে গন্ধ পেতাম। ওইটার কারণ ছিল ওই জিনগুলো নাকি বিভিন্ন ধরনের বাজে জিনিস এনে খেত। হুজুর আমাদের বাসাটা ছেড়ে দিতে বলল, কারণ দূর থেকে ওরা নাকি নজর রাখছে, বড় ক্ষতি হতে পারে। আর বলেছে পাড়ি পরা তেল পরা দেবে, ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। সবসময় আয়াতুল কুরসি পাঠ করে শরীর বন্ধ করে রাখতে বলেছে। এরপর আমরা বাসা ছেড়ে দেই। আমার হাজবেন্ড বাসা একাই চেঞ্জ করে, আমি আমার বাসায় ছিলাম। সে বলল যে বাসা পাল্টানোর সময় আমি যখন সব গুছাচ্ছিলাম অনেক ময়লা একটা কাপড়ের বেল্ট পাই, কোথা থেকে আসলো কে জানে, নাকি এইটাই তুমি সুন্দরভাবে দেখতে কে জানে। বাসা পাল্টানোর পর সবকিছু ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। rjrasalbhut.com দীর্ঘজীবী হোক। এই বলেই ঘটনা শেষ করেছেন খাদিজা। ঠিকানা গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, যেটা আমি শেয়ার করছি না। থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। যারা এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি শুনলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাব্বির, বাসা নরসিংদী শিবপুর গ্রাম কারার চর। কেমন আছেন তার জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর তলে। আমি একজন সৌদি প্রবাসী, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার ইচ্ছা থাকলেও উপায় নেই। ঘটনায় চলে যাই। আমাদের বর্তমান ঠিকানা নরসিংদী জেলার শিবপুর থানায় হলেও আমার জন্মস্থান ছিল নরসিংদী জেলার মনোহরদী থানার সৈয়দের গাঁও গ্রামে। আমাদের গ্রামে একটা ঈদগাহ আছে যা আমাদের বাসা থেকে অনেক দূরে, কিন্তু দূর হওয়া সত্ত্বেও সবাই সেখানেই ঈদের নামাজ পড়তে যেত। ছোটবেলায় আমিও দাদার সাথে নামাজ পড়তে সেখানে যেতাম। এটা কোনো সাধারণ ঈদগাহ না, যা এখন বুঝতে পারছি, কারণ যতবারই যেতাম ততবারই আমাদের নজর কাড়ত একটা কালো রঙের পাথর, কিছুটা চতুর্ভুজ আকৃতির। এই ঈদগাহকে অনেকে দরগা বলেও ডাকত। এখানে মানুষ বিভিন্ন মানত করত, এমনকি আমার মাও এখানে সিন্নি দিয়েছিল আমার ছোট ভাইয়ের সুস্থতা কামনায়। পাথরটা ছিল ঈদগাহের একটা কোণায়, ছোট্ট একটা টের ছাউনি দেওয়া ছিল সেখানে, যা সবার চোখে পড়ত। আমিও খেয়াল করে দেখেছি বহুবার এই পাথরটা এখানে কোথা থেকে এল, আমি তা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কাকে করেছিলাম মনে পড়ছে না। অনেক বছর আগের কথা, এই ঈদগাহের পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে। তখন এই এলাকারই এক লোক এক রাতে টোটা ও বড় কুপি নিয়ে মাছ ধরার নেশা ছিল তার, সে মাছ ধরতে গিয়েছিল। প্রতিদিনের মতো সেদিনও সে গিয়েছিল মাছ ধরতেই। মাছ ধরতে ধরতে সে যখন দরগা মানে ঈদগাহর পাশে আসে, তখন কুপির আলোয় দেখতে পায় পানির নিচে কিছু একটা যাচ্ছে, এবং তা একটা নয়, সে গুনে গুনে দেখেছিল সাতটা হবে। সে ভেবেছিল হয়তো কোনো বড় শোল বা গজার মাছ, তাই সে হাতে থাকা টোটা বা বর্শা দিয়ে সেদিকে ছুড়ে মারে। আশেপাশের সব পানি লাল হয়ে যায়। তখনও তার মাথায় অন্য কিছুর কথা ছিল না, সে ভেবেছিল মাছটি হয়তো বর্শা ভেঙে চলে যাবে, তাই সে পানিতে নেমে যায় মাছটিকে ধরে নিয়ে আসার জন্য। কিন্তু পানিতে নেমে সে দেখল যাকে মাছ মনে করেছিল সেটা একটা পাথর। তারপর সে অনেক ধস্তাধস্তি করার পর পাথরটা টেনে ওপরে তুলতে পারে এবং দেখতে পায় মানুষের চোখের সমান মাপের দুইটা ছিদ্র, যেখান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে সেখানেই জ্ঞান হারায়। তারপর থেকে লোকটার অনেক জ্বর আসে এবং কিছুদিন পর লোকটা মারা যায়, কিন্তু পাথরটা এখানেই থেকে যায়। এখনো পাথরটা আছে। আমি শেষবার দেখেছিলাম 2003 বা 2004 সালে, তারপর আমরা বাসা বদল করায় আর দেখিনি। কিন্তু এখনো আশেপাশের 3-4 গ্রামের লোকেরা এই ঈদগাতে আসে নামাজ পড়তে। এখনো মানুষ এখানে মোমবাতি আগরবাতি জ্বালায়, মানত করে। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম, আশা করছি যারা শুনলেন তাঁদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আল্লাহর রহমতে আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2012 সাল থেকে আপনার সাথে আছি। দেশে থাকতে আমি একটা প্রাইভেট কোম্পানিতে ডিজাইনার হিসেবে কাজ করতাম। প্রয়োজনে আমাকে মাসে 15 দিন, রাতে 15 দিন কাজ করতে হতো। প্রায় শুক্রবারই দেখতাম রাতে আমার কলিগ কানে হেডফোন লাগিয়ে কি যেন শুনত। আমি তাকে একদিন জিজ্ঞেস করি, আপনি এত মনোযোগ দিয়ে কি শোনেন? তখন তিনি আমাকে বলেন তিনি ভূত FM শুনেন, এবং আমাকেও বলেন শোনার জন্য। আমি তার কথা শুনে হেসে বললাম, ভাই ভূতের কি রেডিও স্টেশন আছে নাকি? তখন তিনি আমাকে বলেন, আপনি শুনুন তাহলেই বুঝতে পারবেন। তো আমি কৌতূহল বশত সেই শো শোনা শুরু করি, আপনার ফ্যান হয়ে যাই। তারপর থেকে আজ অবধি নিয়মিত আপনার শো শুনে আসছি। এখন দেশের বাইরে আসার কারণে লাইভ শুনতে পারি না, কারণ আমার ডিউটি শেষ হয় বাংলাদেশ টাইম রাত 2টায়, আর ডিউটিতে থাকা অবস্থায় শো শোনার কোনো উপায় নেই, কারণ আমি একটি সুপার শপে চাকরি করি, এখানে কাস্টমার হ্যান্ডেল করতে হয়। তবে ডিউটি শেষ করে বাসায় গিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে আমি শুনি, রান্নাবান্না করি। যাই হোক, এবার আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সৌদি আরব থাকি, এবং আমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। 9 জানুয়ারি 2024 রাতে ঘুমের ঘোরে স্বপ্নে আমার সাথে ঘটে যায় এক ভয়ানক অলৌকিক ঘটনা। আমি সঠিক সময়টা বলতে পারব না, রাত তখন কয়টা বাজে। প্রতিদিনের মতো আমার ডিউটি শেষ হয় রাত 11টায়। তারপর বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্নাবান্না খেয়ে আমি ল্যাপটপ নিয়ে বসে পড়ি আমার অনলাইন ক্লাসের প্র্যাকটিস করতে। তারপর আমি কিছু সময় ক্লাস করে রুটিন মাফিক ঘুমাতে যাই। মূলত আমি প্রতিদিন রাত 2:45 থেকে 3টার মধ্যে ঘুমিয়ে পড়ি, সেদিনও তার ব্যতিক্রম হয়নি। আমি ঘুমানোর পর কতক্ষণ পর জানি না স্বপ্নে দেখি অনেক উঁচু একটা পাহাড়ের ওপরে আমি বসে আছি। পাহাড়টা এতটাই উঁচু যে সেখান থেকে নিচে কিছুই দেখা যাচ্ছে না। আর আমি সেখানে গিয়েছি এ কারণে সেখানে নাকি একটি মসজিদ আছে। তো আমি দেখলাম আমার এক পাশে একটা অনেক সুন্দর মসজিদ, এবং তার আরেক পাশে আরেকটি অজুখানা এবং টয়লেটের জায়গা। আমি ভাবলাম আগে আমি টয়লেটে যাব, তারপর অজু করে এসে মসজিদে যাব। তবে কিসের নামাজ পড়ব সেটা আমি জানি না, তবে দিনের আলোতে আছি বুঝতে পারছি, দিনের যে কোনো একটা সময় হবে তখন। যাই হোক, আমি মসজিদে যেরকম ওয়াশরুম থাকে ঠিক সেই রকম একটা জায়গায় যাই, এবং এরপর আমি যখন অজুখানার দিকে যাব অজু করার জন্য, যেই পা বাড়ালাম তখন দেখি আমার পা, আমি আর নাড়াচাড়া করতে পারছি না। আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম, দেখি শুধু পা নয় আমার পুরো শরীর আমি নাড়াতে পারছি না, এবং সাথে সাথে গায়েবী ভাবে একটা আওয়াজ ভেসে আসলো আমার কানে। সে আওয়াজটা ছিল পুরুষ কণ্ঠের, সে আমাকে বলছে, তুমি অজু করতে যাচ্ছ, এটা অজুখানা নয়, তুমি যেখানে নামাজ পড়তে এসেছো এটাও কোনো মসজিদ নয়। আমি সাথে সাথে সামনের দিকে তাকিয়ে দেখি, এখানে না আছে কোনো মসজিদ, না আছে ওযুখানা। অথচ একটু আগে আমি দেখলাম অনেক সুন্দর একটা মসজিদ, তার বাম পাশে একটা ওযুখানা এবং তার পাশে একটা টয়লেট। এখন টয়লেটটি ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আমি তখন বুঝতে পারলাম যে আমি বিপদে পড়ে গেছি এবং আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আমি জোরে জোরে সুরা পড়তে শুরু করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। যাই হোক, আমি কোনোভাবে সুরা মনে করে পড়ার চেষ্টা করলাম। তিনবার সুরা পড়ার পর দেখি আমার শরীর হালকা হয়ে এসেছে, আমি নড়াচড়া করতে পারছি। সাথে সাথে আমি এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসি। তখনও আমি সুরা পড়ছি, দেখি আমার মুখ দিয়ে আওয়াজও বের হচ্ছে এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলতে পারিনি, এত গভীর ঘুম ছিল। আমার চোখ কোনো রকমে আমি খুলি এবং শরীর থেকে কম্বলটা সরিয়ে দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার। অথচ সৌদির এই শহরে এখন শীতকাল, দিনের বেলায় আমরা জ্যাকেট পরি এবং সেই জ্যাকেট পরেই আমাদের ডিউটি করতে হয়, আর রাতের কথা কি বা বলবো। তারপর আমি যে কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। প্রতিদিনের মতো মোবাইলের অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাঙে সকাল ১০টায়। তারপর আমি রাতের স্বপ্নটার কথা চিন্তা করি, কোনো কিছুরই মিল খুঁজে পাই না। আমার সাথে কেন এমন হল, কি কারণে হল কিছুই বুঝতে পারি না। এটার মধ্যে কি কোন রকম একটা মেসেজ আছে, কোনো সতর্কবার্তা? যাই হোক, এই হলো আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার সাথে ২০০৮ সালে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দয়া করে আমাকে ইমেল করে জানাবেন আমার ঘটনাটি সিলেক্টেড হলে। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।